আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে এর পাঠ্যক্রমের মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এবং বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতোই আবাসিক ঢঙে পরিচালিত হওয়ার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সুনামের সাথে কাজ করছেন। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক ও বর্তমানে কার্টিন ইউনিভার্সিটির আর্থ এবং প্ল্যানেটারি সায়েন্স বিভাগের শিক্ষক ডক্টর আশরাফ দেওয়ান। ডক্টর আশরাফ দেওয়ান, SBS বাংলায় আপনাকে স্বাগত।
আপনাকে ধন্যবাদ।
এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আপনার অনুভূতি জানতে চাই।
জি ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে অবশ্যই এখন অনেক গর্ববোধ করি। ভর্তির পর প্রথম ক্লাসে যে কি অনুভূতি ছিল তা তো ভাষায় প্রকাশ করা যাবে না, বাট খুবই রোমাঞ্চিত হয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কোনো কিছু মনে হলে ডেফিনেটলি এখনো আবেগাপ্লুত হয়ে উঠি। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলি কেটেছে আমাদের এই শতবর্ষী বিদ্যাপীঠ। 100 বছর হলো, কয়েকদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই 100 বছর উদযাপন দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। হয়তো কখনো চিন্তা করিনি যে 100 বছর দেখতে পারবো। তো শতবর্ষী বিদ্যাপীঠটি কিন্তু একসময় দেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ অবদান রেখেছে। সুতরাং অনুভূতি অবশ্যই ভিন্ন রকম, রোমাঞ্চকর। একই সাথে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো খারাপ কিছু চোখে পড়ে বা মানে গণমাধ্যমে আসে, সেটাও কিন্তু আমাদেরকে অনেক কষ্ট দেয় বা অনেক পীড়া দেয়।
বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি কি আমাদের জানাতে পারেন?
অনেক স্মৃতি তো রয়েছে, সবকিছু তো আর বলা যাবে না সময় স্বল্পতার কারণে। তো আমরা যখন প্রথম ভর্তি হলাম তখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল তুঙ্গে। একদিন আমরা কয়েক বন্ধু মিলে পুলিশের সাথে এই কাদা ছোড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি করলাম কলা ভবনে। কাদা নিয়ে গেছে কারণে চোখের যে কি হাল প্রথমে হয়েছিল সেটা তো এখনো ভাবতে কেমন গাছিহরিত হয়ে ওঠে। আমি বিশ্ববিদ্যালয় টিমের, হ্যান্ডবল টিমের 3 বারের অধিনায়ক ছিলাম। তো প্রতিবারই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এমন অনেক আরো স্মৃতি রয়েছে, তো সেই জন্য সবকিছু বলে তো শেষ করা যাবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি আমার কাছে মনে হয় যে এগুলি এই স্মৃতি সারা জীবন বয়ে বেড়ানোর স্মৃতি। কারণ হচ্ছে একটা মানুষ তার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলি যখন পার করে সেটা বোধহয় বিশ্ববিদ্যালয়। সেই জন্য সেই স্মৃতিগুলি এখনো অনেক বেশি জীবন্ত এবং অনেক কিছুতেই এখনো আমরা সেই স্মৃতি মনে করে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই যে তখনকার সময় কি ছিল এবং আমরা কি করি।
আপনার এই যে বিভিন্ন ডাইমেনশনে আপনার সংযোগ ছিল, যোগাযোগ ছিল, আপনার কি সেই পুরোনো দিনের বন্ধুদের সাথে আজও যোগাযোগ আছে?
সবচেয়ে সুন্দর সময়ের বন্ধুদের কথা তো কখনো কারোরই ভোলার নয়। বোধ করি বিশ্ববিদ্যালয়কালীন বন্ধুদের কথা মনে করে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন, আমিও তার ব্যতিক্রম না। ব্যস্ততার জন্য যোগাযোগ কিছুটা কম হলেও এখনো সবাই সবাইকে খুব মিস করি। আর আমাদের বয়স যত বাড়ছে সবার মধ্যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরোনো দিনের, পুরোনো সেই দিনের কথা গানের মতো আবারও একত্রিত হবার স্বপ্ন জেগে উঠছে বা উঠে। মাঝে মাঝেই আমরা যোগাযোগ করি। এই বন্ধুরাই ছিল সবচেয়ে মানে দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সঙ্গী। এখন সেই বন্ধুদের ছাড়া হয়তো কাজী জীবনের সঙ্গী, কিন্তু কোনো এক সময় আবার আমরা সেই স্বপ্ন দেখি সেই বন্ধুদের সাথে আবার হয়তো মিলিত হব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকরা আপনাকে অনুপ্রাণিত করেছেন?
নিজস্ব বিভাগ এবং অন্যান্য বিভাগের শিক্ষকগণ সবসময় অনুপ্রাণিত করেছেন ভালো মানুষ এবং অনুকরণীয় শিক্ষক হওয়ার জন্য। তো নিজের বিভাগের মধ্যে রয়েছেন অধ্যাপক লুৎফুল হক, যিনি বেশ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। উনি সবসময় খুব উৎসাহিত করতেন। এখনকার যারা রয়েছেন তাদের মধ্যে অধ্যাপক আমানতুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম, যারা তাদের নিজস্ব ভুবনে অবশ্যই স্বনামধন্য শিক্ষক, তাদের কাছ থেকে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি পড়ালেখার ব্যাপারে। আর খেলাধুলার ব্যাপারে বা ভালো শিক্ষক হওয়ার ব্যাপারে অন্যান্য বিভাগের শিক্ষকদের কাছে বেশ সহযোগিতা এবং অনুপ্রেরণা পেয়েছি। অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে অধ্যাপক এআই মুস্তফা, যিনি এখনো বেঁচে আছেন, অধ্যাপক শহীদ আক্তার হোসেন, তিনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রভাইস চ্যান্সেলর, অধ্যাপক শফি চৌধুরী, যিনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, অধ্যাপক আব্দুল মালিক, অধ্যাপক হোসেন মনসুর, এদের অনেকেই আমাকে অনুপ্রাণিত করেছেন এবং আমি তাদের কাছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধাদি পেয়েছি, বিভিন্ন উপদেশ পেয়েছি। সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, তারা আমাকে যে কিভাবে ভালো হওয়া যায়, কিভাবে ভালো রিসার্চার হওয়া যায়, কিভাবে ভালো শিক্ষক হওয়া যায়, মানুষ হওয়া যায়। সেই জন্য আমার বিভাগ সহ এই সমস্ত যারা আমাকে অনুপ্রাণিত করেছেন সবার নাম আমার মুহূর্তে আমাকে মনে নাই বা বলা সম্ভব না, তাদের কাছে আমি বিভিন্ন ভাবে রিলি এবং সময় পেলেই আমি তাদের সাথে চেষ্টা করি, যারা বেঁচে আছেন তাদের সাথে একটা যোগাযোগ স্থাপনের এবং তাদের খবরাখবর নেওয়ার।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন, এক সময় এটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এর পাঠ্যক্রমের মান বিবেচনায়, কিন্তু কালের বিবর্তনে এটির অবস্থান এখন অনেক পিছিয়ে, কি কারণ বলে মনে হয়?
দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হতো দুটোর একই রকম আবাসিক সুবিধা বিবেচনায়, সম্ভবত পড়ালেখার মানের কারণে নয়। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের যেরকম আবাসিক সুবিধা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাই একই রকম বিধায় সেই বলা হতো যে প্রাচ্যের অক্সফোর্ড। তো আমি 2017 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি পাবলিক বক্তৃতার জন্য আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। তখন দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে আবাসিক সুবিধা, তা দেখে খুবই আনন্দিত বোধ করেছিলাম যে আসলে এই কারণেই বলা হতো যে প্রাচ্যের অক্সফোর্ড। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় দিন দিন মানের দিক থেকে পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে শিক্ষক এবং ছাত্র রাজনীতি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলেবরের দিন দিন বাড়ছে, কিন্তু মানের দিক থেকে তলানিতে যাচ্ছে। এর কারণ মনে হয় একটাই, সেটা হচ্ছে এই শিক্ষক রাজনীতি। আমি যেটা মনে করি, কারণ আমি এখানে শিক্ষক ছিলাম বেশ এক দশকেরও বেশি সময়, ছাত্র ছিলাম মোটামুটি 8 বছর, সুতরাং 25 বছর সময় আমার এখানে কেটেছে, তাতে আমি যা দেখেছি যে এই রাজনীতি বোধ হয় আমাদের এই রাজনীতির যে খারাপ দিকটা সেটাই বোধ হয় আমরা গ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ভালো দিকটা গ্রহণ করলে হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরো ভালো হতো।
আপনি একজন শিক্ষাবিদ এবং অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, আপনার অভিজ্ঞতা থেকে সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার কোনো সুপারিশ আছে কি?
আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অতীতের গৌরবে ফিরিয়ে আনতে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের মনোজগতের পরিবর্তন। সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকা দরকার। দ্বিতীয়ত, শিক্ষক রাজনীতি বন্ধ করার সময়ের দাবি। এক সময় হয়তো প্রয়োজন ছিল, এখন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন অনেক হয়েছে বা হচ্ছে, এখন বোধহয় রাজনীতি শিক্ষাঙ্গনে থাকার দরকার নেই। আমাদের দেশে কিন্তু প্রচুর নিয়মকানুন বিভিন্ন বিষয়ে রয়েছে, বিভিন্ন নিয়ম নীতি রয়েছে, কিন্তু বাস্তবায়নের সমস্যা খুবই প্রকট। সেটা সবকিছুর ব্যাপারেই, সেটা শুধু শিক্ষাঙ্গন না, অন্যান্য বিষয় আমরা দেখতে পাই। যেমন 1973 সালের অধ্যাদেশ, এই অধ্যাদেশেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চলে। দুনিয়াতে সবকিছুর পরিবর্তন হয়েছে বা হচ্ছে, শুধু 73 সালের অধ্যাদেশ কোনো পরিবর্তন আমরা দেখি না বা হচ্ছে না। শতবর্ষী একটা প্রতিষ্ঠানকে জ্ঞানের রাজ্যে নেতৃত্ব দিতে হবে, লেজুরভিত্তি রাজনীতি নয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন দেখতে পাই না। এই লেজুরভিত্তি রাজনীতি আমরা দেখতে পাই, জ্ঞানের রাজ্যে নেতৃত্ব দেওয়ার যে প্রচেষ্টা সেটা কিছুটা রয়েছে কিন্তু আমরা দেখতে পাই না। মনে রাখা দরকার, গাছের নিয়মিত পরিচর্যা করলেই কেবল ভালো ফল পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই দরকার গৌরবোজ্জ্বল অতীতকে পুনরুদ্ধারের চেষ্টা করা। সম্প্রতি হয়তো আপনি দেখে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, এই পদক্ষেপগুলোকে যদি রাজনৈতিক বিবেচনা ঊর্ধ্বে রেখে বাস্তবায়ন করা যায় তবে হয়তো 4-5 বছর পরে আমরা একটা ভালো পজিটিভ কোনো কিছু দেখতে পারবো।
এই বিষয়ে আমার আরেকটু জিজ্ঞাসা ছিল যে 73-এর অধ্যাদেশ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়গুলো রিলেটিভলি অন্য ইউনিভার্সিটির চাইতে কিছুটা স্বাধীনতা বা স্বায়ত্তশাসন এটা আর অনেক বেশি উপভোগ করে থাকে। তো অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, আরও যেসব ডাইমেনশন রয়েছে, মানে শিক্ষা গবেষণা খাতে বরাদ্দ এবং জ্ঞান চর্চার যে স্বাধীনতা, এই তিনটাকে আপনি কিভাবে আপনি দেখছেন? মানে রাজনীতি না হয় বন্ধ করা গেল, তা অন্য দিকগুলো, অন্য ডাইমেনশনগুলো নিয়ে আপনি কিছু বলবেন, আপনার ধারণা?
আচ্ছা, দেখুন, অবশ্যই যদি আপনার রিসার্চ করা কিন্তু সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ, সরকার যদি বরাদ্দ না দেয় তাহলে হয়তো তারা রিসার্চের ক্ষেত্রে সেই টাকাটা ই করতে পারে না, মানে ব্যবহার করতে পারে না। বরাদ্দ একটা বিষয়, একটা দিক, কিন্তু বরাদ্দ ছাড়াও করা যায়। যেমন ধরুন আপনি ইরানের কথা যদি বলি, ইরান কিন্তু গত বেশ কয়েক বছর ধরে ইকোনমিক স্যাংশনের মধ্যে রয়েছে, তাই না? কিন্তু তাদের কিন্তু ইকোনমিক স্যাংশনের মধ্যে রয়েছে মানে তাদের কিন্তু পড়ালেখা বন্ধ হয়ে যায়নি এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রিসার্চ বন্ধ করে দেয়নি। তারা কিন্তু অনেক ভালো করেছে এই স্যাংশনের মধ্যে। আপনি দেখবেন যে তাদের যে রিসার্চ এখন অনেক উন্নত এবং সেটা বিশ্বে প্রশংসিত। তো আপনি যদি বরাদ্দ থাকলে তো অবশ্যই ভালো, না থাকলেও আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমেও রিসার্চ করতে পারেন, যেটা ইরান দেখিয়েছে যে আমার টাকা নাই কিন্তু আমি কিন্তু আমার শ্রম মেধা দিয়ে কিন্তু আমি বিশ্বের অন্যান্য মানুষের সাথে গবেষণা করতে পারি। সেই ক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভব, যেটা আমাদের দেশে দেখা যায় না। এটার প্রধান কারণ হচ্ছে যে 1973 সালের অধ্যাদেশের আলোকে গঠিত বা তারা যেহেতু অনেক স্বাধীনতা ভোগ করে, তাদের মধ্যে জবাবদিহিতার প্রচন্ড পরিমাণে অভাব। সেহেতু ওই যে কালচার, ওই সংস্কৃতি থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি, যার কারণে আপনি যদি এখন কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চান, নতুন কিছু ইম্পোজ করতে চান, তখনই শুরু হয় এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। তো আমরা তো গরিব মানুষের ট্যাক্সের টাকা পড়ালেখা করছি ওইখানে, আমরা গরিব মানুষের ট্যাক্সের টাকা নিয়ে বেতন পাচ্ছি, তাহলে আমরা আমাদেরও তো তাদের প্রতি কিছু দায়বদ্ধতা থাকা উচিত। যে জিনিসটা যারা যারা রিসার্চ করেন, অনেক ভালো রিসার্চার রয়েছে, অনেক ভালো শিক্ষকও আছেন এবং যারা একদম নীরবে নিভৃতে কাজ করছেন, তারা হয়তো লাইমলাইটে আসেন না, কারণ ওনারা চান না, ওনারা শিক্ষক হিসেবেই নিজের মর্যাদা ধরে রাখতে চান। এই সমস্ত যারা রয়েছেন তাদেরকে আরো বেশি প্রমোট করতে হবে, যে সুবিধা দিতে হবে। সেই সুবিধা বিভিন্ন উপায়ে হতে পারে, তাকে শুধুমাত্র যে অর্থনৈতিক সুবিধা দিতে হবে সেটা না, তাকে আপনি বা ওই যে বললাম যে সাদাকে সাদা কালোকে কালো, ভালো কাজ করলে সেটা প্রমোট করতে হবে যে তোমার কাজটা ভালো, যেটা এই সমস্ত দেশে করে। আমাদের দেশে ওই রাজনীতির কারণে এই জিনিসগুলির বড্ড অভাব, এবং সেটা অনেক সময় ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। সুতরাং যদি মনোজগতের পরিবর্তন না হয়, অর্থাৎ সংস্কৃতিকে যদি আমি পরিবর্তন না করি, আপনি যতই নিয়ম কানুন করুন, যতই টাকা বরাদ্দ দেন, বেতন তো বাড়িয়েছে তাই না, তারপরে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সংখ্যা কমে গেছে? ডেফিনেটলি কমে নাই। তার মানে কি হচ্ছে যে এখানে টাকাটাই সবকিছু না, আপনার কালচার যেটাই, কালচারটাকেও আপনাকে নার্চার করতে হবে, নতুন করে শুরু করতে হবে। সেটার বোধ হয় বেশ অভাব রয়েছে আর কি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে।
ডক্টর আশরাফ দেওয়ান, শিক্ষা নিয়ে আপনার দর্শন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার স্মৃতিচারণ আমাদের সাথে শেয়ার করার জন্য এবং SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।